অমূলের প্রেরণা দামায় ইলাহি গুনা হতে বাঁচাও আমায় ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। হযরতে সাইয়্যিদুনা উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অধিক হারে আপনার প্রতি দুরুদ পাঠ করি, আপনার প্রতি দুরুদ পাঠ করার জন্য কতটুকু সময় নির্ধারণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ যখন করলেন, রাসূল সাল্লাম ইরশাদ করলেন, যতটুকু ইচ্ছে নির্ধারণ করো। তখন তিনি বলেন, আমি আরজ করলাম এক চতুর্থাংশ, অর্থাৎ আমার সময়ের চার ভাগের এক ভাগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ করলেন, যতটুকু ইচ্ছে নির্ধারণ করো, তবে তুমি যদি বেশি সময় দুরূদ শরীফ পাঠ করো তোমার জন্য উত্তম হবে। আমি আরজ করলাম অর্ধেক সময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ করলেন, যতটুকু ইচ্ছে নির্ধারণ করো, যদি বেশি সময় পড়ো তবে তা উত্তম। আমি আরজ করলাম আমি সম্পূর্ণ সময়ে আপনার প্রতি দুরুদ পাঠ করব। ইরশাদ করলেন, তবে তো এই আমল তোমার দুঃখকে দূর করার জন্য যথেষ্ট হবে আর তোমার সমস্ত গুনাহ ক্ষমার মাধ্যম হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন বয়ানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত সমূহ করে নিই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা যত বেশি নিয়ত করব তত সওয়াব বেশি পেতে থাকব। আমরা নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, এলমে দীন অর্জনের জন্য আমরা বয়ান শুনব ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এই মেরাজ সম্পর্কে কিছু আলোচনা শুনব। মেরাজ সম্পর্কে আলোচনার মধ্যে এসেছে কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ওয়াল আখিরিল আয়াত। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন তার বর্ণনা রয়েছে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম মক্কা শরীফের কাবা শরীফ থেকে ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত এই সফরকে, এটা মানা সকলের উপর অত্যাবশ্যক। এটাকে যে অস্বীকার করবে সে ইসলামকে অস্বীকার, কোরআনের আয়াতকে অস্বীকার করার নামান্তর। এটাকে বিশ্বাস করতেই হবে। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হাদিসে মুতাওয়াতের ধারা সাব্যস্ত, এটাকেও মানতে হবে, নয়তো গুমরা হবে, পথ হারা হবে। আর এর ঊর্ধ্বে মানা স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইতিহাসের বইয়ের মধ্যে, হাদিসের গ্রন্থের মধ্যে, সিরাত গ্রন্থের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা এসেছে। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব সিরাতে মুস্তফা এর 732 পৃষ্ঠায় শেখুল হাদিস হজরতে আল্লামা আব্দুল মুস্তফা আজমি আলাই রাহমা বলেন, মেরাজ রাতে সরওয়ারে কায়নাত হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ছাদ খুলে গেল এবং হঠাৎ সাইয়দুনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আরও কয়েকজন ফেরেশতাকে নিয়ে অবতীর্ণ হলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হেরেমে নিয়ে গেলেন এবং তার বক্ষ মোবারক বিদীর্ণ করেন এবং নুরানি কলবকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা পূর্ণ একটি পাত্র তার বুকের মধ্যে ঢেলে দিয়ে তার পেট মুবারককে পূর্বের ন্যায় করে দিলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসে তশরিফ নিয়ে যান। শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তার কালামের মধ্যেও এই ঘটনাটি উল্লেখ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, বোরাক সম্পর্কে আমরা সবাই বয়ান শুনেছি, বরকুত থেকে অর্থাৎ বিদ্যুৎ গতি, অর্থাৎ চমকালে যেমনভাবে এটা দ্রুত গতিতে চলে যায়, বিদ্যুতের গতি বলা হয়েছে যে আমাদের দৃষ্টিসীমা, নিচে থেকে উপরে তাকালাম, তাকানোর ফলে যেই দৃষ্টিটা সীমার শেষে গিয়ে পৌঁছে, ওই বোরাক যে প্রাণীটা যে বাহনের উপর আরোহণ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছিলেন, তার গতি হচ্ছে, তার পায়ের গতি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, এক দৃষ্টি থেকে আরেক দৃষ্টি পর্যন্ত, এতটুকু গতি রয়েছে সেই বাহনের। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছান, বোরাককে সেই অংশের মধ্যে বাঁধেন যেখানে আম্বিয়ায়ে কেরাম নিজের বাহনকে বাঁধতেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সেখানে উপস্থিত ছিল 124,000 কমবেশ নবী এবং রসুল, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী এবং রসুল মসজিদে আকসাতে উপস্থিত ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজির হন, জিব্রাইল আমিন আলাইহিসসালাম তাকে অগ্রসর করে দেন ইমামতি করার জন্য। সেখানে ইমামতি করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। প্রিয় ইসলামী ভাইরা, বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে হযরতে জিব্রাইল আমিন আলাইহি সালাত ওয়া সালাম রসুল করিম সাল্লামকে একটি শরাবের পাত্র আর একটি দুধের পাত্র দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি পাত্র থেকে একটি পাত্র, দুধের পাত্রকে গ্রহণ করেন। তখন জিব্রাইল আমিন আলাইহি সালাত ওয়া সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শরাবের পাত্রকে গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতিরা গোমরা হয়ে যেত, যেহেতু আপনি দুধের পাত্রকে গ্রহণ করেছেন আপনার উম্মতিরা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে আকসা থেকে বের হয়ে বোরাকের উপর আরোহণ করে সফর শুরু করলেন। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে রসুলকে আসমানের মধ্যে বিভিন্ন দরজা আছে, এক একটি আসমান আমরা যে দৃষ্টি দেই এটা কিন্তু কোনো স্তর না, এটা হয়তো বা কখনো আমরা দেখি মেঘ বিভিন্ন কিছু, আকাশ যখন পরিষ্কার থাকে তখন সেটা নীল আকৃতি দেখায়, আসলে এটাও কিন্তু তার আকাশের কালার না, বরং একটা অবস্থান, এটা আমাদের চোখ অবলোকন করছে একটা অবস্থান যাওয়ার পর, এটা দৃষ্টিসীমা কত দূর এটা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই জানেন। এই আসমানের নিচে বিভিন্ন গ্রহ নক্ষত্র, আমরা জানি মঙ্গল গ্রহে আজকে চেষ্টা করা হচ্ছে যাওয়ার জন্য বা আবিষ্কার করার জন্য, চাঁদ, এটা এই গ্রহ নক্ষত্রগুলো হচ্ছে প্রথম আসমানের অনেক নিচে এগুলো ঘূর্ণায়মান পৃথিবীর মতো রয়েছে যার যার অবস্থানের মধ্যে, কিন্তু আসমান কত উপরে এটা কোনো সৃষ্টির পক্ষে আল্লাহ এবং তার রসুল ছাড়া কেউ জানেন না। এই আসমানের উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে আসমানের অসংখ্য দরজা আছে যে ফেরেশতারা আগমন করে থাকে, ওই দরজা যে দরজা দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, সুবহানাল্লাহ, ওই দরজা একদিনই খোলা হয়েছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ দরজা ছিল। প্রিয় ইসলামী ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে যান, তখন হযরতে আদম আলা নবিগিনা ওয়ালাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে সেজনা ইয়াহিয়া ও ঈসা আলা নবিগিনা ওয়ালাইহি সাল্লামের সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম এমনইভাবে প্রিয় ইসলামী ভাইরা পঞ্চম আসমানে সেজনা হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে সেজনা মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে সেখানে নেওয়ার পর সেখান থেকে তিনি বেহেশত পরিভ্রমণ করেন। সুবহানাল্লাহ, সেখানে বেহেশত পরিভ্রমণের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে পৌঁছেন। এই গাছে যখন আল্লাহ তাবারক তাআলা নূরের বর্ষণ হলো, তখন হঠাৎ করে এর আকৃতি পরিবর্তন হয়ে গেল, রং বেরঙের আলো এমন বিচ্ছুরণ হলো যে যার অবস্থা বর্ণনা করা সম্ভব না। এখানে পৌঁছে জিব্রাইল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, এবার আর সামনে অগ্রসর হলেন না। ওয়াসাইলে বখশিশের মধ্যে রয়েছে, জিব্রাইল আমিন আলাইহিস সালাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি এই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা থেকে এক পা অগ্রসর হই, তাহলে আমার নূরের পাখা জ্বলে যাবে, আমার পক্ষে আর এর থেকে সামনে অগ্রসর হওয়া সম্ভব না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীশীল দর্শকবৃন্দু, জিব্রাইল আমিন আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, সবাই আমরা বিশ্বাস করি ওই জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম কুরবান যান, তিনি সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর স্থির হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অগ্রসর হই তাহলে আমার নূরের পাকা সব জ্বলে যাবে। আর সেখান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনায়াসে সেখান থেকে তিনি সফর শুরু করেন। তার মানে জিব্রাইল আমিন আলাইহিস সালামের যে অথরিটি, যে ক্ষমতা, যে পাওয়ার, তার চাইতে অগণিত গুণ বেশি শক্তি হচ্ছে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, কুরবান যান আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সালাম অতঃপর কতটুকু গিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে যতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছেন, উলামায়ে কেরাম বলেন ততটুকু আল্লাহ তাআলা তার মাহবুবকে নিয়ে গিয়েছেন। কতটুকু বলা হয়েছে? লা মাকান, লা মাকানে নিয়েছেন। লা মাকান শব্দের অর্থ কি? লা মাকান, লা মানে না, মাকান মানে স্থান, যেটার কোনো স্থান নাই, অর্থাৎ এটা পূর্ব না পশ্চিম, বলে উপর না নিচ, কোনো কিছুই না, অর্থাৎ যেটা আপনার আমার আকল দ্বারা বোঝা যায় না, যেখানে কোনো স্থান স্থান নেই, যেখানে সময় দ্বারা এটাকে আবৃত করা যায় না, সময় দ্বারা সেটাকে মাপা যায় না, সময় দ্বারা যেটাকে আবদ্ধ করা যায় না, যার কোনো উপর নিচ ডান বাম নেই, সেটা হচ্ছে লা মাকান, যার কোনো স্থান নেই, সেই জায়গাতে আল্লাহ তাআলা তার মাহবুবকে নিয়ে গিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার বর্ণনা এইভাবে করেছেন সূরা নাজম এর 8 ও 9 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর ওই জ্যোতি নিকটবর্তী হল, জ্যোতি মানে আলো নূর, নিকটবর্তী হল, অতঃপর খুব নেমে আসলো, অতঃপর ওই জ্যোতি ও এ মাহবুবের মধ্যে দুই হাতের ব্যবধান রইল, বরং তার অপেক্ষাও কম। প্রিয় ইসলামী ভাইরা, সেখানে কি হয়েছে তা আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। প্রিয় ইসলামী ভাইরা, এখানে বলা হয়েছে খুব নিকটতম, কোনো কোনো উলামায়ে কেরাম লিখেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, তীর এবং ধনুক এটাকে যখন লাগানো হয় এটার দূরত্ব কতটুকু থাকে? ধনুকের মধ্যে তীরকে যখন লাগায় এটা কি কোনো দূরত্ব থাকে? এত ক্রেডিট নিকটবর্তী হয়েছে, কতটুকু হয়েছেন, কি অবস্থায় হয়েছে সেটা আমাদের আকলের বাহিরে, যেহেতু সেখানে কোনো স্থান নেই, স্থানের বর্ণনা আপনার আমার দ্বারা দেয়া সম্ভব, শব্দ চয়ন দ্বারা, শব্দ দ্বারা বোঝানো সম্ভব, যেখানে কোনো স্থান নেই, যেখানে কোনো সময় নেই, সময় যাকে আবদ্ধ করতে পারে না তাকে শব্দ আবদ্ধ করতে পারে না, সময় যাকে সংজ্ঞায়িত করতে পারে না কোনো জ্ঞান তাকে সংজ্ঞায়িত করতে পারে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারে দ্বারা ধন্য হন, ভ্রমণকে সম্পূর্ণ করেন, আল্লাহ তাআলার উজ্জ্বল নিদর্শন পর্যবেক্ষণ করেন, জমিনে তাশরিফ নিয়ে আসেন, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে বোরাকে আরোহণ করে মক্কায় মুকাররমায় রওনা হলেন, তখন হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় মুকাররমার সকল বিশ্রাম স্থল এবং কুরাইশদের কাফেলাও দেখেন। এই সম্পর্কে ধাপগুলো অতিক্রম করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে পৌঁছান, যেহেতু রাতের এক বড় অংশ বাকি ছিল, অতঃপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেন। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, ওযু করেন, ওযু করার পর সেখান থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্ত আসমান, জান্নাত পরিভ্রমণ, জাহান্নামকে অবলোকন, অতঃপর লা মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, এই সকল কিছু করার পর পুনরায় যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন, ফিরে আসার মধ্যে উলামায়ে কেরাম অনেক হাদিসে কারিমা এখানে বর্ণনা করেছে, রসুল সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, যা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে উপহার স্বরূপ রসুল করিম সাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে তাশরিফ নিয়ে আসছিলেন, তখন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে কথাবার্তা হয়। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আপনি কি নিয়ে এসেছেন? বলল, 50 ওয়াক্ত নামাজ। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতি এত পারবে না, কমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমালেন, গেলেন আল্লাহ তাআলার কাছে, আরজ করলেন, আল্লাহ তাআলা 10 কমালেন, কমাতে 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 5-এর মধ্যে আসলো। আসার পর আবার মূসা আলাইহিস সালাম বললেন, আপনি যান আরো কমিয়ে আনেন। হুজুর সাল্লাল্লাহু বললেন, আমার আল্লাহ তাআলার কাছে বারবার যেতে আমার লজ্জা বোধ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, এই মাহবুব, আমার কথার কোনো পরিবর্তন নেই, আমি যে 50 ফরজ করেছি আপনার উম্মতিদের প্রতি, আমার বান্দার প্রতি, সেটাই বহাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্তের সমান সওয়াব দান করব। প্রিয় ইসলামী ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ সম্পর্কে সুবহানাল্লাহ, রসুল সাল্লাম কুরাইশের সামনে যখন মেরাজের ঘটনা বর্ণনা করলেন, তখন তার আশ্চর্য হলো। হুজুর সাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য পরীক্ষা করতে লাগলো। মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই প্রশ্নগুলো অহেতুক ছিল, যেমন বাইতুল মুকাদ্দাসে স্তম্ভ কয়টা, খুঁটি কয়টা, সেখানে জানালা কয়টা, দরজা কয়টা। এই যে আপনারা ফয়জানে মদিনাতে নামাজ করেন দীর্ঘদিন, কেউ কয়েক বছর যাব, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আমি যে ইমামতি করি এখানে একেবারে শুরু থেকে, আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর এ মসজিদের খুঁটি কয়টা, জানাল্লা কয়টা, আমি বলতে পারবো? আপনার ঘরে যে বানাইছেন, ঘরের মধ্যে খুঁটি কয়টা বলেন তো? এটাও হয়তো আমরা বলতে পারবো না, যেখানে সারা বছর থাকি। কিন্তু অমুসলিমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো, বলেন আপনি তো বাইতুল মুকাদ্দাসে গিয়ে আসছেন, সেখানে খুঁটি কয়টা আছে, জানাল্লা কয়টা, দরজা কয়টা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, বলে এটা আবার কি এরকম? সাথে সাথে জিব্রাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমার মাহবুবের সামনে মসজিদে আকসাকে তুমি নিয়ে যাও। কিতাবের মধ্যে আসছে সাথে সাথে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম মসজিদে আকসাকে নিয়ে আসেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আর রসুল সাল্লাম দেখে দেখে বলে দিচ্ছে, এতটা দরজা, এতটা জানালা, এতটা খুঁটি রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে মেরাজের রাতের দুলহা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকত কিরূপ উচ্চ ছিল। সুবহানাল্লাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার রব তাআলাকে উত্তম আকৃতিতে দেখেছি। অর্থাৎ সেই সময় আমি নিজের আকৃতি অনেক ভালো ছিল। এই হাদিসে কারিমা থেকে অনেকে এই বিষয়ের দিকে চলে যায় যে আল্লাহ তাআলাকে উত্তম আকৃতিতে দেখেছে, না। মুফতি আহমদ ইয়ারখান নাইমি আলী রহমা সহ সকল উলামায়ে কেরাম লিখেছেন, এর মানে হচ্ছে আমি আল্লাহ তাআলাকে উত্তম আকৃতিতে দেখেছি। এর মানে হচ্ছে আমি তখন উত্তম আকৃতিতে ছিলাম। আমরা বলি না, আমি রাষ্ট্রপতির সাথে যখন দেখা করেছি খুব সুন্দর পোশাক পরেছিলাম, সুন্দর পোশাক পরে রাষ্ট্রপতিকে দেখেছি, তার মানে কি রাষ্ট্রপতি সুন্দর পোশাক পরা ছিল এটা বলা হলো, না আমি ছিলাম সেটা বলা হলো? আমি ছিলাম, আমি আল্লাহ তাআলাকে উত্তম আকৃতি যে অবস্থায় দেখেছি, আমি আল্লাহ তাআলাকে উত্তম আকৃতিতে দেখেছি, আমার আকৃতিটা, কারণ রসুল করিম সাল্লামের সেই আকৃতিটা ছিল, অবস্থানটা ছিল উত্তম, আফজাল, সর্বশ্রেষ্ঠ। প্রিয় ইসলামেরা মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো আকৃতি নেই, তিনি নিরাকার। হাদিসে পাকে পরবর্তী অনেকগুলো হাদিসে আসবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে রয়েছে, যেমন নিভাবে যে রসুল সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতকে আমার কাঁধের মধ্যে রাখলেন, আমি তার শীতলতাকে অনুভব করলাম এবং আল্লাহ তাআলার সকল সৃষ্টিকে অবলোকন করলাম। এই হাত দ্বারা, কুদরতি হাত, এই হাত দ্বারা কি আপনাকে আমাকে বুঝানোর জন্য এই শব্দ হাত ব্যবহার করা হচ্ছে, কারণ যদি কোনো শব্দ ব্যবহার না করা হয় তাহলে আপনি আমি বুঝতে পারবো না। যেমন বলা হয়েছে লামাকান, লামাকানের বর্ণনা হাদিসে পাকের মধ্যে দেওয়া হয় না, কারণ হচ্ছে কি সৃষ্টি জগৎ সেটাকে বুঝবে, কারণ সৃষ্টি জগৎকে বুঝাতে গেলে এক্সাম্পল দিতে হবে, উদাহরণ দিতে হবে, কারণ আমার এই চোখ যা দেখেছে তার বাইরে কিন্তু আমরা চিনি না, চিনি না। এই রং দেখি, বিভিন্ন রং যেটা দেখেছি, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এটা বেগুনি কালার, এটা সাদা কালার, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে হলুদ, ঠিক না? শিখানো হয়েছে, আমরা শিখেছি। এই রঙের বাহিরে যদি এখন একটা রং প্রকাশ হয় আমরা কি বলবো? বলে এমন একটা রং দেখছি যেটা বলতে পারতেছি, বাস্তব ঠিক তাই না? এরকম যদি একটা প্রাণীর আত্মপ্রকাশ ঘটে এখানে, যেটা আপনি আমি কেউ দেখি নাই, আমরা কি বলবো? এমন একটা প্রাণী যেটার কোনো উদাহরণ নাই। ঠিক অনুরূপ প্রিয় ভাই, এই সকল শব্দগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলা হয়েছে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কুদরতি হাত আমার বুকের মধ্যে রাখলেন, তখন আমি সকল কিছুকে অবলোকন করলাম। এর ধারা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত, কুদরত যখন চলে আসে তখন আর সেটা হাত না, কারণ কি আল্লাহ তাআলা নিরাকার, এই আকীদা রাখতে হবে। আল্লাহুস-সামাদ, আল্লাহুস-সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হাতের মুখাপেক্ষী না। যদি ধরার জন্য হাত প্রয়োজন হয়ে যায়, আমি যদি আপনাকে ধরতে যাই, কোনো বস্তুকে ধরতে যাই, তাহলে হাত দ্বারা ধরতে হবে, ঠিক না? আমি কি পা দ্বারা ধরতে পারবো? ধরতে পারবো, হাত দ্বারা ধরতে হবে, তার মানে আমি হাতের মুখাপেক্ষী। আমি যদি পৃথিবীকে দেখতে চাই, চোখ দ্বারা দেখতে হবে, চোখ দ্বারা দেখতে হবে, আমার কাছে চোখ নাই, আমি দেখতে পারবো না। যদি আল্লাহ তাআলা চোখ দ্বারা দেখেন, তাহলে আল্লাহ তাআলা চোখের মুখাপেক্ষী, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী, আল্লাহুস-সামাদ, তিনি কারো মুখাপেক্ষী? তিনি অমুখাপেক্ষী, তিনি চোখ ছাড়া দেখতে পান, হাত ছাড়া ধরতে পারেন, পা ছাড়া চলতে পারেন, কোনো কিছুর প্রয়োজন আল্লাহ তাআলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার, তিনি কোনো সৃষ্টির মতো না। আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে তিনি উত্তম আকৃতি অবস্থায় আল্লাহ তাআলাকে অবলোকন করেছেন, কেমন করেছেন এটা তার মাহবুবই জানে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা স্রষ্টাকে না খুঁজে নিজেকে খোঁজার চেষ্টা করি, নিজেকে খোঁজার চেষ্টা করি, তাহলে এক সময় না এক সময় স্রষ্টার পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, বলা হয়েছে যে নিজেকে চিনেছে সে প্রভুকে চিনেছে। নো দাই সেলফ, বলা হয়েছে নিজেকে চিনো। আজকে আমি যে আমার দেহের সৃষ্টি এটা সম্পর্কে আমার জানার নাই, কিন্তু আমি স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে শুরু করে দিই। আমাকে যদি বলা হয় যে বাবা তোমার চোখের মধ্যে যে পাওয়ার, কত মেগাপিক্সেল পাওয়ার আছে তুমি জানো? এই সম্পর্কে আমাদের জানা নাই, অর্থাৎ আমার দেহের যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এ সৃষ্টি সম্পর্কে কিন্তু আমরা জানি না, কিন্তু আমি স্রষ্টাকে নিয়ে চিন্তা কখনো কখনো শুরু করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করতে শুরু করে দিল মক্কার কুরাইশরা যে তুমি এটা দেখেছো, বলেছো এবার তুমি রাস্তার বর্ণনা দাও, এখানে কি দেখেছো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, অমুক গোত্রের এক কাফেলা সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছে রাস্তার মধ্যে, আমার বোরাক যখন আসতেছিল ওইখানে দুইজন লোক ছিল উটের উপর বসা, এই বোরাকের গতির কারণে ওই লোক তার উটটা চমকে গেছে, ভয় পেয়ে গেছে, এর ফলে এখান থেকে একজন লোক নিচে পড়ে তার হাতটা ভেঙে গেছে, আগামীকালকে সকালবেলা সে আসবে তোমরা দেখবা। বলে হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে তো বড় একটা প্রমাণ, এটা একটা বড়, আমাদের কাছে মনে হচ্ছে বড় প্রমাণ, আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো কোনো বড় প্রমাণ না, স্বাভাবিক আমাদের আকল দ্বারা মনে হচ্ছে বড়, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তো এটা, আল্লাহ তাআলা তার মাহবুবকে মেরাজে নিয়ে গিয়েছেন। যখন একটা প্রমাণ দিলেন, দ্বিতীয়টা আরেকটা বললেন যে অমুক গোত্রের লোক দুইজন আসতেছে, তারা একটি খাকি কালার উটের উপর বহন করে আসতেছে, তার দুই পাশে দুইটা খাদ্যের ঝুলি আছে, তারা আসতেছে। আবার এমন ভাবে বর্ণনা দিতে লাগলো যে আরেকটা কাফেলা আসতেছে, যেই কাফেলার উট হারিয়ে গিয়েছিল, যখন তাদের উট হারিয়ে গিয়েছিল তারা খোঁজ করতে লাগলো, তখন আমার আওয়াজ আসলো যে বললাম অমুক জায়গাতে, আমি বলে দিলাম, তারা বলাবলি করতে লাগলো এই জায়গাতে মুহাম্মদের আওয়াজ আবার কোত্থেকে আসলো, মুহাম্মদ তো এখানে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললো যে তারাও অমুক দিন সূর্যাস্তের পূর্বে মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করবে। তিনটা কথা বলল, খাকি কালারের উটের কথা, উট থেকে পড়ে যাওয়া কথা, এবং হারিয়ে যাওয়া উট পেয়ে যাওয়ার কথা। তখন কুরাইশা বলল, হ্যাঁ তাহলে তো একটা বড় জিনিস, ভালো প্রমাণ পেলাম আমরা, আমাদের লোকরাই আসতেছে, তিনোটার ব্যাপার। তারা সন্ধ্যার জন্য অপেক্ষা করছিল, একজনকে দাঁড় করে দিল, সূর্য ডুবছে কিনা দেখো, আরেকজন উপরে দাঁড়িয়ে আছে যে লোক আসতেছে কিনা। যখন সূর্য ডুবে যাচ্ছে বলা হলো, সূর্য ডুবে যাচ্ছে, সাথে সাথে আরেকজন বললো, হ্যাঁ ওই আমাদের কাফেলার দুজন চলে আসছে। আসার পর তাদেরকে জিজ্ঞাসা যখন করা হলো, দেখলো যে তাদের হাত একজনের ভাঙা, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার বোরাক যখন গিয়েছে সেটার ভয়ে পড়ে ভাঙে গিয়েছে হাত, সেটা প্রমাণ পেয়ে গেল। পরবর্তীতে দেখা গেল, পরবর্তী দিন যে সময় নির্ধারণ করা হয়েছে, যে ঠিকই খাকি কালারের উট চলে আসছে, দুই নাম্বার প্রমাণ হলো। তৃতীয় নাম্বার যখন আসলো, আসার পর জিজ্ঞাসা করলো, তোমাদের উট কি হারিয়ে গিয়েছিল? বলো, হ্যাঁ উট হারিয়ে গিয়েছিল। বলে, তোমরা কিভাবে পেয়েছো? বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ এর আওয়াজ শুনেছি, এবং সে যেখানে আমাদেরকে বলেছে আমরা সেখানে গিয়ে উট পেয়েছি। তিনটা প্রমাণ হয়ে গেল, কিন্তু বদনসিব তাদের, এত কিছু বলার পরেও তারা ইমান গ্রহণ করলো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, ঠিক এমন আজও কিছু কিছু লোক আছে, সকল প্রমাণ দেওয়ার পরেও এক আল্লাহকে বিশ্বাস করে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বাস, এবং রসুল করিম সাল্লামকে বিশ্বাস করার পরে অনেকে আছে যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি মেরাজ করেন নাই, অনেকেই আছে। এর কারণ হচ্ছে তাদের বদনসিব, তাদেরকে হাজার প্রমাণ দেওয়ার পর যেমনই ভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং প্রমাণ দিয়েছিলেন কুরাইশদেরকে, কিন্তু তাদের অনেকেই সেদিন ঈমান গ্রহণ করে নাই, কিন্তু যারা সাহাবায়ে কেরাম ছিল তারা ঠিকই বিশ্বাস করে নিয়েছেন, যারা বিশ্বাসী ছিল, যাদের তকদিরে ঈমান ছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে, মনে রাখবেন স্বপ্নে তো অনেক কিছু সম্ভব, হাদিসে পাকের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার স্বপ্নে মেরাজ করেছেন, কিন্তু একবার হয়েছে সেটা মেরাজ সশরীরে। সশরীরের ব্যাপারটাই হচ্ছে গ্রহণ করা এবং না গ্রহণ করার ম্যাটার, আর যেটা স্বপ্ন হয়েছে স্বপ্নে তো হতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না, এটা সম্ভব, কিন্তু সশরীরে হওয়াটাই অসম্ভব, এবং এটাকে এজন্য বলা হয়েছে সবচেয়ে মুজেজা সমূহের মধ্যে অন্যতম মুজেজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণরূপে বিশ্বাস করার তৌফিক দান করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল হাদিসে কারিমাগুলো ইরশাদ করেছেন, কোরআনে পাকে যেখানে বর্ণনা এসেছে, আমরা যেন তার উপর পরিপূর্ণ বিশ্বাস নেই। মনে রাখবেন ফেতনা ফাসাদের জামানাতে একের পর এক বিভিন্ন ধরনের ফেতনা ছড়াতে থাকবে, কিন্তু আমাদেরকে সেই পথের উপর স্থির থাকতে হবে যে পথে প্রিয় আকাশ ইসলাম চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ে কামেলিন, যেই পথ এবং মতে চলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই পথ এবং মত আকিদার উপর আমাদেরকে স্থির থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি
আমুলের প্রেরণা দামাই ইলাহি গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া